ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা সুপ্রিয় শ্রোতা, আজ শুক্রবার 25 নভেম্বর 2016, বাংলাদেশ এবং ভারতের রাত, ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সেলিম হোসেন আজকের বাংলা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে আজ রয়েছে জহুরুল আলমের রিপোর্ট ঢাকা থেকে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অভিযোগ করেছে, মিয়ানমার সরকার রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা নিয়েছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট রয়েছে।
ভোরের দিকে জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলায় সেনা জঙ্গির গুলির লড়াইয়ে প্রাণ হারালেন এক জওয়ান এবং নিহত হলেন দুই জঙ্গি।
এবং ডক্টর সৈয়দ ইফতেখারের বক্তব্য রয়েছে নির্বাচন এবং রাজনীতি নিয়ে।
এতদিন ধরে যে চলে আসা যে নীতিগুলি ছিল সেখান থেকে তিনি সরে আসতে চাচ্ছেন, এ ধরনের কথাই উনি সবাইকে বলতে চাচ্ছেন।
বিশ্ব সংবাদ সবার আগে।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান ইউরোপীয় ইউনিয়নকে শুক্রবার সতর্ক করেছেন যে তারা যদি তার দেশের প্রতি হুমকি অব্যাহত রাখে তাহলে তুরস্ক হাজার হাজার অভিবাসন প্রত্যাশী শরণার্থীদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে যাওয়ার অনুমতি দেবে। বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে বাধ্যতামূলক নয় এমন যে প্রস্তাব অনুমোদন লাভ করেছে তারই প্রেক্ষিতে শুক্রবার প্রেসিডেন্ট এরদোয়ান ইস্তানবুলে কংগ্রেসে ওই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ইউরোপীয় পার্লামেন্ট দাবি করছে তুরস্ক সরকারের ব্যাপক দমন অভিযানের ফলে জুলাই মাসে যে ব্যর্থ সামরিক অভ্যুত্থান হয় তার ফলে ইউএই তুরস্কের সদস্য পদ পাওয়ার বিষয়ে যে মধ্যস্থতা চলছিল তা স্থগিত করে দেয়। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন,
Zaten bu kararı yok hükmünde sayıyoruz. Bu karar içerdiği vizyon itibariyle, vizyonsuzluk itibariyle, hedefleri itibariyle bu karar tasarısına hakim.
Tini balen apnara simanto shohor Kopikulate je 50,000 shoronarthir jonno hahakar korchen apnara bhebe dekhechen ki eta dekhar shomoy ekhon esheche Tursk jodi tar simanto poth khule day tahole ei poristhiti aro kharap hobe. Apnara janen ami ebong amar desh phaka humki niye chintito noi. Tursk European Union-er sodossho pod pawar alochona 11 bochhor dhore sthogit rakha hoyeche. আফগান কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গাহার প্রদেশে পরপর কয়েকটি বিস্ফোরণে অন্তত 5 জন নিহত এবং আরও 27 জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যেসব বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা ছিল ঘরে তৈরি। তারা জানিয়েছেন নাঙ্গাহার প্রদেশের রাজধানী জালালাবাদে ওই আক্রমণে হতাহতদের মধ্যে 2 জন পুলিশকর্মী ছিলেন এবং আরও কয়েকজন শিশুও রয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন নাঙ্গাহারের গভর্নর গুলাব মেনগাল এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন এবং একটি তদন্ত করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। কোনো দল এখনও ওই ঘটনার দায়িত্ব স্বীকার করেনি, তবে আফগান তালিবান এবং ইসলামিক স্টেট জঙ্গি দল ওই প্রদেশে সক্রিয় এবং তাদেরকে প্রায়ই বলতে শোনা যায় যে তারাই ওই ধরনের আক্রমণ চালিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অভিযোগ করেছে মিয়ানমার সরকার রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা নিয়েছে। এ সম্পর্কেই ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের বিস্তারিত রিপোর্ট।
মিয়ানমার সরকার রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নির্মূল করার অভিযান চালাচ্ছে বলে উল্লেখ করে তারা পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তারা অভিযোগ করেছে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশেও ঢুকতে দেওয়া হচ্ছে না। এদিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি শুক্রবারও বাংলাদেশে ঢুকে পড়া প্রায় অর্ধ শতাধিক রোহিঙ্গাকে এবং রোহিঙ্গা উদ্বাস্তুদের বহন করা 14টি নৌকা ফেরত পাঠিয়েছে বলে সীমান্ত এলাকা থেকে সংবাদদাতারা জানিয়েছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শুক্রবার এক অনুষ্ঠানে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে উল্লেখ করে বলেন, এর আগে বাংলাদেশ সরকার রাখাইন রাজ্যে যে মানবিক সংকট চলছে তার দ্রুত সমাধানের পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ইরানের উত্তর মধ্যাঞ্চলে সেমনান প্রদেশে শুক্রবার দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষে এক দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় অন্তত 31 জন লোক প্রাণ হারিয়েছেন এবং আরও 70 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে দুর্ঘটনার ভিডিও চিত্রে দেখা গিয়েছে ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে এবং এর মাঝে 2টি বগিতে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা আগুন ধরা বগি থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে। ইসরায়েলি অগ্নি নির্বাপক কর্মীরা শুক্রবার জানিয়েছেন যে তারা হাইফা শহরে যে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়েছে তা কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। ওই শহর থেকে হাজার হাজার লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। হাইফা ইসরায়েলের তৃতীয় বৃহত্তর শহর। দেশের অন্যান্য স্থানেও এক ডজনেরও বেশি অগ্নিকাণ্ড ঘটেছে এবং দমকল বাহিনীর কর্মীরা তা নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরপর চতুর্থ দিন দেশের বিভিন্ন স্থানে আগুন ধরেছে। আবহাওয়াবিদরা ধারণা করছেন অসম্ভব শুষ্ক আবহাওয়া এবং বাতাসের কারণে আগুন সম্পূর্ণভাবে নেভানো কঠিন হবে। জম্মু কাশ্মীরের বান্ডিপুরা জেলায় সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যকার লড়াইয়ে প্রাণ হারালেন এক জওয়ান এবং নিহত হলেন দুই জঙ্গি। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ফের অশান্ত হলো আজও কাশ্মীর। আজ ভারতীয় সময় ভোর হতে না হতেই জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলায় সেনা জঙ্গির গুলির লড়াই বাধে। সর্বশেষ খবর অনুযায়ী এই ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন ভারতীয় জওয়ান। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন দুই জঙ্গিও। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে 13 নম্বর রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন গ্রুপের কাছে খবর ছিল জঙ্গিদের গতিবিধি সম্পর্কে। সেই মতো গতকাল রাতেই মাঞ্জপোরা গ্রাম ঘিরে ফেলে সেনা জওয়ানরা। ভারতীয় সেনার অস্তিত্ব টের পেতেই বিপদ বুঝে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। অন্যদিকে বারামুলা জেলার তুজ্জর গ্রামের একটি বাড়িতেও এক জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে খবর পায় সেনা। সেই বাড়িটিও ঘিরে ফেলে সেনা জওয়ানরা। সেখানেও সর্বশেষ খবর অনুযায়ী এখনো গুলির লড়াই চলছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইন্দোনেশিয়া বলছে তারা পশ্চিমাঞ্চলের পানিতে প্রহরা বৃদ্ধি করবে যেন চীনা জাহাজ সেখানে আসতে না পারে। এতে করে চীনের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্ক ঝুঁকিতে পড়বে জেনেও তারা এই পদক্ষেপ নিচ্ছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো, যিনি জোকোভি নামে বেশ পরিচিত, অক্টোবর মাসে বলেছিলেন তার সরকার নাতুনা দ্বীপ নিয়ে কোনো সমঝোতায় যাবে না। দ্বীপটি চীনের পানি সীমান্তের কাছাকাছি 272টি দ্বীপাঞ্চলের একটি। তদন্তকারীরা মেক্সিকোর দক্ষিণাঞ্চলে গোপন একটি কবরের সন্ধান পেয়েছে। সেখানে 32 জনের দেহাবশেষ এবং 9 জন মানুষের মাথা তারা আবিষ্কার করেছে। গুয়েরিরো রাজ্যের জিটলালা পৌরসভার আরও ডজন খানেকের বেশি গোপন কবর রয়েছে। ওই এলাকায় বেশ কয়েকটি বিরোধিত মাদক চোরাচালান চক্র রয়েছে। জিটলালা শহরে একের পর এক অপহরণ, খুন এবং যখন তখন খণ্ডযুদ্ধ ঘটার ঘটনা রয়েছে এবং মাদক চক্রীরা ওইসব মানুষজনকে গোপন কবরে মাটি চাপা দিয়েছে। কর্মকর্তারা বলছেন মানুষের দেহাবশেষগুলো শনাক্ত করার জন্য রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছে। সবশেষে যুক্তরাষ্ট্রের থ্যাঙ্কস গিভিং দিবসের সমাপ্তি হলেও আমেরিকানরা আজ শুক্রবার মেতে উঠেছেন ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটায়। ভোর থেকে বিশেষ ছাড়ে পণ্য কিনতে বড় বড় দোকান গুলোর সামনে লাইন ধরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ব্ল্যাক ফ্রাইডের বিশেষ সেলের সুযোগ নিচ্ছেন হাজার হাজার মানুষ। ডিসকাউন্ট স্টোর কেমার্ট, জেসেপেনি, বেস্ট বাই এবং টার্গেট বৃহস্পতিবার ভোরে ছটা থেকে এক টানা খোলা রয়েছে। অনলাইনেও এই সেল বেশ জমজমাট। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তনের কথা বলেছিলেন তাঁর নির্বাচনী প্রচার অভিযানে। এখনও মনে করা হচ্ছে তিনি পরিবর্তন আনতে পারেন কোনো কোনো বিষয়ে। এ নিয়েই আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির সিস্টেম এর স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি বর্তমানে আটলান্টায় অবস্থিত ডক্টর সাঈদ ইফতিকার আহমেদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আনিস আহমেদ।
ডক্টর সাঈদ ইফতিকার আহমেদ, যুক্তরাষ্ট্রে প্রশাসন পরিবর্তনে সাধারণত পররাষ্ট্রনীতিতে বড় রকমের কোনো পরিবর্তন আসে না, তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রনীতিতে যে বড় রকমের রদবদলের কথা বলছেন এর প্রধান দিকগুলো কি কি?
আপনি ঠিকই বলেছেন, কখনোই যুক্তরাষ্ট্র যখন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন আমেরিকার যে পররাষ্ট্র নীতি সেখানে কোনো মৌলিক পরিবর্তন আমরা কখনো দেখি না। কিন্তু এই প্রথমবার আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনের আগে উনি জনগণকে বললেন উনি আমেরিকার পররাষ্ট্রনীতিতে কিছু মৌলিক পরিবর্তন আনতে চান, এবং সেই পরিবর্তনগুলো এক ধরনের বৈপ্লবিক, এই অর্থে বলা যায় যে এতদিন ধরে যে চলে আসা যে নীতিগুলি ছিল সেখান থেকে তিনি সরে আসতে চাচ্ছেন, এ ধরনের কথাই উনি সবাইকে বলতে চাচ্ছেন। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে তিনি রাশিয়ার সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা শীতল সম্পর্ক বিরাজ করছে দীর্ঘদিন যাবৎ, সেখান থেকে তিনি উত্তরণ ঘটাতে চাচ্ছেন। তিনি দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার করে নিতে চাচ্ছেন। তিনি ন্যাটোভুক্ত যে দেশগুলো রয়েছে তিনি বলছেন যে তারা তাদের দায়িত্ব পালন করছে না এবং তারা পর্যাপ্ত টাকা ন্যাটোকে দিচ্ছে না, এবং সেটা যদি ন্যাটো না করে তাহলে তিনি ইউরোপের বিভিন্ন জায়গা থেকেও মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার করে নেবেন, সেদিকে ইঙ্গিত দিচ্ছেন। পাশাপাশি তিনি বলছেন যে সিরিয়াতে যে রাশিয়া যে অভিযান পরিচালনা করছে সেটাকে তিনি সমর্থন করছেন, এবং তিনি মনে করছেন যে আইসিস দমনে রাশিয়া যদি ভূমিকা পালন করতে পারে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সেখান থেকে সরে আসা উচিত। তো আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানে মার্কিন সৈন্য অবস্থান করছে, সেখান থেকে তিনি সৈন্য প্রত্যাহার করে নেবেন। তো এ ধরনের কতগুলি বক্তব্যের মাধ্যমে তিনি বুঝাতে চাচ্ছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে এতদিন যাবৎ যে চলে আসা যে পররাষ্ট্রনীতির যে প্যাটার্ন সে প্যাটার্ন থেকে তিনি বেরিয়ে যেতে চাচ্ছেন। অবশ্য এটা খুব প্রশ্নবোধক যে কতটুকু উনি বাস্তবায়ন করতে পারবেন বা বাস্তবায়ন করতে চান।
হ্যাঁ, সেটাই প্রশ্ন যে তার এই সব নতুন নীতি কতখানি বাস্তবায়নযোগ্য।
জি, এখন আমরা যেটা দেখি যে নির্বাচনের আগে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন অনেক সময় জনগণের যে সস্তা সেন্টিমেন্ট সেই সস্তা সেন্টিমেন্টের জায়গায় কথা বলে এক ধরনের স্টান্ট হিসেবে নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য অনেক কথাই বলেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখি যখন তারা নির্বাচিত হন অনেকটা প্র্যাগমেটিক স্টেপ নিতে, এবং ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও আমরা সে একই অবস্থান দেখছি। যেমন নির্বাচনের আগে উনি বলে আসছিলেন যে উনি নাফতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেবেন, কিন্তু নির্বাচনের কিছুদিন পূর্বে আমরা যখন মেক্সিকো সফর উনি করলেন তখন মেক্সিকোর প্রেসিডেন্টকে উনি বললেন যে না, আমি প্রত্যাহার করব না, আমি এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে নাফতাকে আরো পুনর্গঠন করা যায় কিনা, আরো বাস্তবমুখী করা যায় কিনা। সুতরাং উনার মধ্যে কিন্তু আমরা দেখছি যে এক ধরনের অবস্থান পরিবর্তন।
তিনি বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা অনেকটা কমিয়ে আনতে চাইছেন। যুক্তরাষ্ট্র যেভাবে বিশ্বের নানান বিষয়ের সঙ্গে জড়িত আছে সেখান থেকে যুক্তরাষ্ট্রকে তিনি বের করে আনতে চাইছেন, তো তাতে ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা কতখানি?
তিনি যদি সত্যি সত্যি বের করে নিয়ে আসেন তার অবশ্যই ভূ রাজনৈতিক যে স্বার্থ সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। উনার নির্বাচনী প্রচারণায় যে ধারাটি নিয়েছিলেন সেটি হচ্ছে, আমরা জানি যে 1920 সালের পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা বিচ্ছিন্নতাবাদী বা আইসোলেশনিস্ট পলিসি বিশ্বভূর রাজনীতির ক্ষেত্রে অনুসরণ করত। তিনি সেই ডক্ট্রিনকে ভিত্তি করেই কিন্তু উনি উনার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তবে আজকে 2016 সালে সেটা কতটা বাস্তবসম্মত মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান থেকে সেটি কিন্তু প্রশ্নবোধক, এবং এই অবস্থানটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যারা রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন মহল ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থানটি পছন্দ করছেন না। এমনকি উনার যে রিপাবলিকান পার্টি সেই রিপাবলিকান পার্টিরও একটি বড় অংশ উনার এই অবস্থানটি পছন্দ করছেন না, ফলে কংগ্রেসে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও সেই কংগ্রেস সেই বিষয়গুলি অনুমোদন দেবে কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ।
আপনি একটু আগে সিরিয়া প্রসঙ্গে বলছিলেন এবং বলছিলেন সেই প্রসঙ্গে যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চান তিনি, যে নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে আমেরিকার ভেতরে। তা আপনি কি মনে করেন যে আগামী দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরো উন্নত হবে?
ডোনাল্ড ট্রাম্প অন্তত নির্বাচনী প্রচারণায় বলেছেন যে উনি উন্নত করবেন, তবে এই ক্ষেত্রে রাশিয়া কিভাবে দেখছে সে অবস্থান থেকে জিনিসটি ব্যাখ্যা করা যায়। রাশিয়ান যে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা যেভাবে জিনিসটিকে ব্যাখ্যা করেছে, তারা বলছেন যে নির্বাচনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অনেক কথাই বলেন, কিন্তু নির্বাচনের পরবর্তী সময় যে প্র্যাগম্যাটিক যে সিচুয়েশন, সেই সিচুয়েশন নিয়েই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সে ভূমিকা পালন করেন। সুতরাং আমরা যেটা দেখছি যে ক্রম অবনতিশীল যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার যে সম্পর্ক, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসা মাত্রই জিনিসগুলিকে একেবারে রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে সম্পর্কগুলি পুনর্গঠন করে ফেলতে পারবেন সেটা এখনো মনে হয় না। কারণ উনার নিজস্ব কতগুলো লিমিটেশনস আছে যে উনি চাইলেই যে কতগুলো জিনিস করতে পারবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেভাবে ভূমিকা পালন করেন না।
ইরানের সঙ্গে চুক্তি বাতিলের কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প, আবার সিরিয়ার প্রতি নমনীয় ভাব নিচ্ছেন যেটা একটু আগেই আমরা বললাম। তো আইসিস দমনের জন্য সিরিয়ার সহায়তা নিতে তিনি রাজি, কিন্তু ইরানকে দূরে রাখতে চান। কিন্তু আমরা জানি যে সিরিয়া এবং ইরান উভয়ই আইসিস বিরোধী। তো এই আপাত বিরোধী পররাষ্ট্র নীতি সম্পর্কে আপনি কি মনে করেন?
এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে আমরা দেখলাম যে উনি ইরানের সঙ্গে মার্কিন যে চুক্তিটা হলো ছয় জাতির, এই চুক্তির বিরুদ্ধে উনি খুব শক্ত অবস্থানে এখন পর্যন্ত রয়েছেন। কিন্তু এবং অন্যদিকে উনি ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছেন। এই এই জায়গা থেকে দেখলে যেটা মনে হয় যে যেহেতু উনার একটা ইসরায়েলের সাথে উনি সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছেন এবং ইসরায়েল যেহেতু এই চুক্তির বিরোধিতা করছে, সুতরাং উনি সেই চুক্তির উনিও বিরোধিতা করছেন। কিন্তু একই সাথে উনার সববিরোধিতা আমরা লক্ষ্য করছি যে মধ্যপ্রাচ্যে ইরানের যে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র সেই সিরিয়ার বাশার আল আসাদকে উনি পরোক্ষভাবে সমর্থন দিচ্ছেন, এক অর্থে যে বাশার আল আসাদ এবং রাশিয়া যে ভূমিকা পালন করছে তিনি সেটা পালন করতে দিতে চান। কিন্তু এখানেও আমরা যে জিনিসগুলি দেখি সেটা হচ্ছে যে প্রথম উনি যখন বললেন যে উনি চুক্তিটা বাতিল করে দেবেন, পরবর্তীতে কিন্তু উনি কিছুটা সেই অবস্থান থেকে সরে এসেছেন। তিনি বলছেন যে তিনি হয়তো চুক্তিটা পুরোপুরি এখন বাতিল করবেন না, কিন্তু চুক্তির কিছু কিছু ধারা উনি সংশোধন চাচ্ছেন। সুতরাং উনি এক্স্যাক্টলি কি করবেন এই মুহূর্তে এখান থেকে বলা মুশকিল।
ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
বাংলাদেশ সরকার বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়ায় যে চূড়ান্ত অনুমোদন দিয়েছে তাতে বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্ক নারীর বিয়ের ব্যবস্থা রাখা হয়েছে, যার কড়া সমালোচনা করেছেন সমাজবিজ্ঞানী, মানবাধিকার এবং নারী অধিকার কর্মীরা। ঢাকা থেকে জহুর আলম এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন।
তারা বলেন বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্ক নারীদের বিয়ের বিধান সহ আইনটি পাশ হলে হুমকির মুখে পড়বে নারীর সামগ্রিক অধিকার। পাশাপাশি বাল্যবিবাহকে বিশেষ ক্ষেত্রে বৈধতা দেওয়ার সুযোগে নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের পার পাবার সংখ্যাও বাড়বে বলে তারা মনে করেন। তারা অভিযোগ করেছেন বাল্যবিবাহ বন্ধের ব্যর্থতাকে আড়াল করতে সরকার এই বিশেষ প্রেক্ষাপটের আশ্রয় নিয়েছে। সমাজবিজ্ঞানী অধ্যাপক মাসুদা এম রাশেদ চৌধুরী বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে যদি বিশেষ প্রেক্ষাপটের মতো বিধান রাখা হয় তাতে নারীর অধিকার যেমন ক্ষুণ্ণ হবে, তেমনি এটা হবে নারীর জন্য একটি অপমানকর বিষয়।
সরকারের যে সিদ্ধান্ত তাতে মতামত হচ্ছে যে একটি শিক্ষিত আইন থাকতে পারে না, নারীদের বিয়ের বয়স এক হতে হবে অন্যান্য দেশেও যা আছে, না হলে নারীর ক্ষমতায়নের হানি হবে, নারীরা বিপদে পড়বে। আমরা নারীদের অপমান করতে চাই না, নারীর উন্নয়ন দেশের উন্নয়ন। একটা নারী যখন নিজেকে গড়ে তুলবে তাকে এগোতে হবে এবং সে যখন নিজেকে দাঁড় করাবে তখন তার কিন্তু নিজেকে এত তৈরি করতে হবে। এক জায়গায় তাকে বিয়ের বয়স ঠিক রাখছে, আরেক জায়গায় তাকে চোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, এটা হলে আমাদের দেশের নারীরা বিপদে পড়বে। আমরা চাই না নারীর কোন রকম যাতে অপমান হয়।
বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, আইনটির বিশেষ বিধানের ফলে অন্যের অন্যায় আচরণের ভার নারীকে গ্রহণ করতে হবে যা গ্রহণযোগ্য হতে পারে না। এ প্রসঙ্গে তিনি বলেন,
তোমার উপরে যদি কোনো কিছু হয় সেটা ধর্ষণের শিকার হয় তাহলে কি যে ধর্ষণ তার সঙ্গে বিয়ে দিয়ে দেবে, নাকি ধর্ষণ হয়েছে বলে যেমন তেমন করে যে কোনো পাথর খুঁজে তার সঙ্গে বিয়ে দিয়ে দেবে,
নারী নেত্রীরা অভিযোগ করেন বিশেষ ক্ষেত্রে নারীর বিয়ের বয়সও নির্ধারণ না করার ফলে এ বিধানের অপব্যবহারের সুযোগ আইনি থেকে যাবে এবং আইনটি অর্থহীন হয়ে পড়বে। উল্লেখ্য, বৃহস্পতিবার বিয়ের সর্বনিম্ন নারীদের জন্য 18 বছর এবং পুরুষের ক্ষেত্রে 21 বছর বেঁধে দিয়ে বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে আইনটিতে বিশেষ প্রেক্ষাপটে কতিপয় শর্ত সাপেক্ষে অপ্রাপ্ত বয়স্ক নারীদের বিয়ের বিধান রাখা হয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে বিজ্ঞান বিষয়ক একটি খবর। নতুন একটি ডিভাইস পঙ্গু মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পুনরায় সচল করতে সাহায্য করতে পারে। সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা নতুন ওই ডিভাইসটি পরীক্ষা করে দেখেছেন যে তা পঙ্গু দুটি বানরের মস্তিষ্কের সংকেত তাদের স্পাইনাল কর্ডকে পাশ কাটিয়ে তারবিহীনভাবে স্থানান্তরিত করে পাকে সচল করেছে। ভয়েস অব আমেরিকার জ্লাটিকা হকের প্রতিবেদন শোনাচ্ছেন রোকেয়া হায়দার ও তাওহিদুল ইসলাম।
লুজানের ফেডারেল পলিটেকনিক স্কুলে একটি আন্তর্জাতিক দল নিউরোপ্রস্থেটিক ইন্টারফেস নামের একটি ডিভাইস তৈরি করেছে। এই প্রকল্পটির শীর্ষ বিজ্ঞানী গ্রেগরি কোটেন তিনি জানালেন,
We develop a brain spinal interface that decodes motor intention from brain signal.
আমরা মস্তিষ্কের স্ক্রান ইন্টারফেস তৈরি করেছি যা মস্তিষ্কের সংকেত ডিকোড করতে পারে, যা ক্ষতকে পাশ কাটিয়ে আঘাতের নিম্ন অংশে তথ্য পাঠায়, ফলে হাঁটার ইচ্ছা পুনরায় জেগে ওঠে।
ইন্টারফেসে থাকা বিদ্যুৎ বাহকটি মস্তিষ্কের বাইরের আবরণ যা নিয়ন্ত্রণ করে থাকে তার সাথে সংযুক্ত থাকে এবং মস্তিষ্কের নিউরনগুলো থেকে সংকেত একটি কম্পিউটারে পাঠিয়ে দেয় যা ডিকোড হয়ে অর্থাৎ সংকেতগুলো তথ্যে রূপান্তরিত করে বানরকে চলাফেরা করতে উৎসাহিত করেছে, কারণ বানরের উপরে প্রথম পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। গ্রেগরি কোটিন বললেন,
দ্য কম্পিউটার সেন্ড দেন দিস ইনফরমেশন টু আ ইমপ্লান্টেবল স্টিমুলেটর।
এরপর কম্পিউটারটি এসব তথ্য ইমপ্লান্টেবল উদ্দীপককে পাঠায়। এটার এমন ক্ষমতা রয়েছে যে চলাফেরার ইচ্ছা পুনরায় জাগ্রত করার জন্য উদ্দীপককে যথাসময়ে যথাস্থানে প্রেরণ করতে পারে, যার প্রতিফলনে পা নড়াচড়া শুরু করে।
দুটি ভিন্ন পরীক্ষা দেখা গেছে বানরের মোটর কর্টেক্স এবং মেরুদণ্ডের কিছু অংশে এটা কাজ করছে। ডিভাইসটি বানরের পক্ষাঘাতগ্রস্ত পা সারিয়ে তুলতে সক্ষম হয়, ফলে মানুষের শরীরেও এই পদ্ধতি কাজ করতে পারে এমন একটা প্রত্যাশা তৈরি হয়েছে। ইমপ্ল্যান্টেবল প্রযুক্তি মস্তিষ্কের সংকেত ডিকোড করে মানুষের কৃত্রিম বা রোবোটিক্স হাত নড়াচড়া করতেও সাহায্য করলেও পায়ের জটিল পেশির ক্ষেত্রে তা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। গ্রেগরি কোটিন বলছিলেন,
This is the first time that a neurotechnology restores locomotion in primates, but there are many challenges ahead.
নিউরোপ্রযুক্তি প্রথমবার মানুষের মধ্যে গতিশক্তি পুনরুদ্ধার করেছে, কিন্তু সামনে চ্যালেঞ্জ রয়েছে। এটা মানুষের জন্য একটি থেরাপি হতে পারে, তবে তার জন্য আরো কয়েক বছর সময় লেগে যেতে পারে।
মানুষের মেরুদণ্ডের আঘাতের ক্ষেত্রে এই প্রযুক্তির সাহায্য করবে কিনা তার নির্ধারণের জন্য সুইজারল্যান্ডে এখন অনেক ক্লিনিক্যাল গবেষণা চলছে।
মিতালির আসর এবার। শ্রোতা বন্ধুরা, আপনাদের চিঠিপত্রের জবাবের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
হ্যাঁ, মিতালির আসর থেকে শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ফ্যান ক্লাবের কিছু খবর। ফ্যান ক্লাব সমন্বয়ক জহুরুল আলম ঢাকা থেকে জানাচ্ছেন যে ঢাকায় ডিস্ট্রিক্ট ভিওএ ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন যে তারা 28 অক্টোবর একটি বৈঠকে মিলিত হন এবং আগামীতে, আপনারা জানেন যে বাংলা বিভাগের 60 বছর পূর্তি এগিয়ে আসছে 2018 সালের 1 জানুয়ারি, তো সেই হিসেবে তারা কিছু ব্যবস্থা নেবেন। তারা সেমিনারের আয়োজন করবেন এবং অন্যান্য যেসব কার্যক্রম গ্রহণ করবেন সে বিষয়ে তারা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন। কাপাসিয়া ভিওএ লিসনার্স ফ্যান ক্লাব গাজীপুর জেলায় তারা জানিয়েছেন যে তারা 500 পিস কাপড় চোপড় সংগ্রহ করেছেন তাদের এলাকা থেকে এবং সেগুলো স্থানীয় মহিলা এবং শিশুদের মধ্যে, যারা গরিব আছেন তাদের দরকার আছে তাদের মধ্যে বিতরণ করেছেন। ফরিদপুরের কুমারখালি ভিওএ ফ্যান ক্লাব তারাও 150টি কাপড় চোপড় বিভিন্ন ধরনের তারা নিয়েছেন ঘরে ঘরে গিয়ে তারা সংগ্রহ করেছেন এবং সেই সব কাপড় চোপড় গরিব মানুষজনের মধ্যে বিতরণ করেছেন। ভাই, এটা খুবই ভালো খবর আপনারা এইসব কাজ করছেন। তবে আরও যদি কিছু আপনাদের কর্মসূচি থাকে শুধু কাপড় চোপড় সংগ্রহ করা দেয়া, সেটা তো অবশ্যই ভালো কাজ। তাছাড়াও যদি কোনো অন্য কোনো ব্যবস্থা নেন, কর্মসূচি গ্রহণ করেন, তাহলে আমাদের জানাবেন। একটি কথা আমি জানিয়ে দিচ্ছি, বারবারই আমরা বলে থাকি, বুধবার আমাদের কলিন শো হ্যালো ওয়াশিংটনের জন্য আপনারা যদি কোনো প্রশ্ন মতামত জানাতে চান তাহলে বুধবারে সকালের দিকে আমাদের কাছে পাঠাবেন, কারণ আমরা অনুষ্ঠান চলাকালে আপনারা অনেক সময় ইমেল পাঠান, সেটার সঙ্গে সঙ্গেই আমাদের জবাব দেওয়া সম্ভব হয় না। আশা করি মনে থাকবে, কলিন শো বুধবারের তার আগেই প্রশ্ন ও মতামত আমাদের জানাবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। মিতালি রাশোর আজ এ পর্যন্তই।
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ এখন শোনাচ্ছেন তাহিরা কিবরিয়া।
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েব এরদোয়ান ইউরোপীয় ইউনিয়নকে শুক্রবার সতর্ক করেছেন যে তারা যদি তার দেশের প্রতি হুমকি অব্যাহত রাখে তাহলে তুরস্ক হাজার হাজার অভিবাসন প্রত্যাশী শরণার্থীদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে যাওয়ার অনুমতি দেবে। বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে বাধ্যতামূলক নয় এমন যে প্রস্তাব অনুমোদন লাভ করেছে তারই প্রেক্ষিতে শুক্রবার প্রেসিডেন্ট এরদোয়ান ইস্তাম্বুলে কংগ্রেসে ওই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আফগান কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গাহার প্রদেশে পরপর কয়েকটি বিস্ফোরণে অন্তত 5 জন নিহত এবং আরও 27 জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যেসব বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা ছিল ঘরে তৈরি। তারা জানিয়েছেন নাঙ্গাহার প্রদেশের রাজধানী জালালাবাদে ওই আক্রমণে হতাহতদের মধ্যে 2 জন পুলিশ এবং কয়েকজন শিশুও রয়েছে। ইরানের উত্তর মধ্যাঞ্চলের সামনান প্রদেশে শুক্রবার 2টি ট্রেন মুখোমুখি সংঘর্ষে এক দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় অন্তত 31 জন প্রাণ হারিয়েছেন এবং আরও 70 জনের বেশি মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলি অগ্নি নির্বাপক কর্মীরা শুক্রবার জানিয়েছেন যে তারা হাইফা শহরে যে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়েছে তা কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। ওই শহর থেকে হাজার হাজার লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হাইফা ইসরায়েলের তৃতীয় বৃহত্তর শহর। ইন্দোনেশিয়া বলছে তারা পশ্চিমাঞ্চলের পানিতে প্রহরা বৃদ্ধি করবে যেন চীনা জাহাজ সেখানে আসতে না পারে। এতে করে চীনের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্ক ঝুঁকিতে পড়বে জেনেও তারা এই পদক্ষেপ নিচ্ছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো তিনি অক্টোবর মাসে বলেছেন তার সরকার নাতুনা দ্বীপ নিয়ে কোনো সমঝোতায় যাবে না। দ্বীপটি চীনের পানি সীমান্তের কাছাকাছি 272টি দ্বীপাঞ্চলের একটি। তদন্তকারীরা মেক্সিকোর দক্ষিণাঞ্চলে গোপন একটি কবরের সন্ধান পেয়েছেন। সেখানে 32 জনের দেহাবশেষ এবং 9 জন মানুষের মাথার খুলি তারা আবিষ্কার করেছেন। গুয়েরিও রাজ্যের জিটলালা পৌরসভায় আরও 12-এরও বেশি গোপন কবর রয়েছে। ওই এলাকায় বেশ কয়েকটি বিরোধিত মাদক চোরাচালান চক্রও রয়েছে। জিটলালা শহরে একের পর এক অপহরণ, খুন এবং যখন তখন খণ্ডযুদ্ধের ঘটনা শোনা যায় এবং মাদক চক্রীরা ওই সব মানুষকে গোপন কবরে মাটি চাপা দেয়। থ্যাংকসগিভিং দিবসের সমাপ্তি হলেও আমেরিকানরা আজ শুক্রবার মেতে উঠেছেন ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটায়। ভোর থেকে বিশেষ ছাড়ে পণ্য কিনতে বড় বড় দোকানগুলোর সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ব্ল্যাক ফ্রাইডের বিশেষ সেলের সুবিধা নিচ্ছেন হাজার হাজার আমেরিকান।
এই ছিল ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আজকের বাংলা অধিবেশনের কর্মসূচি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জয়তি দাশগুপ্তা এবং প্রকৌশলী ছিলেন লেনাস রিমকোস। আমি সেলিম হোসেন। আবারও সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন।
This program has come to you from the Voice of America, Washington.